اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى الرحمن فاسأل به خبيرا. وقال النبي صلى الله عليه وسلم الجليس الصالح خير من الوحدة. وقال النبي صلى الله عليه وسلم الناس على دين خليله فلينظر عمن يخالله. أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله ثم الحمد لله. الله رب العالمين আমাদেরকে রমজানের 30 রোজা আদায় করার পরে আর এক মোবারক মাস দান করেছেন যা এখন চলতেছে। এটার নাম হলো শাওয়ালুল মুকাররম। শাওয়ালুল মুকাররম, মুকাররম মানে সম্মানিত, সম্মানিত শাওয়াল। এখানে প্রশ্ন হইতে পারে এই মাসের নামের সাথে এই শব্দটা কেন যোগ করা হলো, যে এই মাসটা সম্মানিত কেন করা হলো। এর সহজ সরল উত্তর হল এই মাসটা রমজান শরীফের সাথে মিলে আছে, রমজান শরীফের সোহবতে আছে, তার সাথে লাগানো। এই কারণে রমজানের ফয়ুজ ও বারাকাত এই মাসেও চলে আসছে। রমজানের সাথে লেগে থাকার কারণে এই মাসকে কি বলা হয়েছে, শাওয়ালুল। শব্দটা শাওয়াল মানে সওয়াল, সওয়াল করে শাওয়াল। যেরকম আমাদের প্রথম মাতাকে মা হাওয়া আমরা কি কই, হাওয়া, মা হাওয়া। আরে হাওয়া বাতাস প্রত্যেক অতে তাজদিদ আছে। হাওয়া ওনার কবর জেদ্দাতে আছে এখনো পর্যন্ত, আমি জিয়ারাত করতে গেছিলাম মা হাওয়া আলাইহাসসালামের কবর। ওনার কবর জেদ্দাতে আছে বলেই আসলে শব্দ হল জাদ্দা, তার অর্থ নানি, তার অর্থ কি নানি, দাদিও হয়। যেহেতু এখানে উনি আছেন, ওনার কবর এখানে আছে, এই জন্য এই শহরের নাম হয়ে গেছিল জাদ্দা। পরে মানুষরা বিগড়াইতে থাকে, পাবলিকের কাজ হলো বিগড়ানো, পরিবর্তন করা, পরিবর্তন করে সেই জাদ্দাকে কি বানাইছে, জিদ্দা। পাবলিকের পরিবর্তন করতে থাকে, একজনের নাম মোশাররফ, এই মশা, এটা মশা ডাকতেছে, একজনের নাম মাসিহুর রহমান, এই মাসি, সব, একজনের নাম আব্দুল কাদের, এই আল কাদরা, কেমন আছিস, কোথায় আব্দুল কাদের আর কোথায় আল কাদরা, কোন মিলল, এইগুলো আমরা করে থাকি। যাই হোক, রমজানের সোহবাতে এই মাসের নাম হয়ে গেছে শাওয়ালুল মুকাররম। খালি নাম হয় নাই, কামও হয়েছে, আমি আস্তে আস্তে ব্যাখ্যা করব, একদিনে হবে না, আজকে একটা ব্যাখ্যা করব, কি কাম হয়েছে রমজানের সাথে মিলে থাকায়, এই মাসে কি কাজ হয়েছে, কি ফায়দা হয়েছে। ফায়দা হয়েছে এই মাসে যদি কেউ ছয়টা রোজা রাখতে পারে, নফল রোজা লাগাতার রাখতে পারে অথবা ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারে, বাদ দিয়ে রাখতে পারে, সেটা বেশি উত্তম, যেভাবে রাখুক এই চান্দার মধ্যে ছয়টা নফল রোজা যদি রাখতে পারে তাহলে এই রোজাগুলো রমজানের রোজার মতো ফজিলত পায়। এই জন্য একটা হাদিসের মধ্যে আসছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমজান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে আরো ছয়টা রোজা রাখলো, এই লোকটা কেমন যেন সারা বৎসর রোজা রাখলো। কারণ এই উম্মতের জন্য আল্লাহর ফয়সালা হলো, এই উম্মতের যে কোনো নেকিকে আল্লাহ দশ গুণ বাড়াবেন, আর বেশিতে বাড়াবেন তার হিসাব নেই, এটা কোনো ক্যালকুলেটর আসবে না কত বেশি। আমি কইতেছি সর্বনিম্নটা, সর্বনিম্ন কত বাড়াবেন, এটা কোরআন আস, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এই আয়াত। তাহলে তিরিশ রোজাকে আপনি দশ দিয়ে গুণ করেন 300, আর শাওয়ালের ছয় রোজাকে দশ দিয়ে গুণ করেন 360, তো এক বছর হয়েছে কিনা, হ্যাঁ এক বছর হয়ে গেল। এটাই হাদিসে বলতেছে এই লোকটাকে আল্লাহ তাআলা পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এখন শাওয়ালের রোজাকে যদি রমজানের মর্তবা না দেওয়া হয়তো তাহলে কিন্তু এই হিসাবটা মিলত না। শাওয়ালের রোজার সওয়াব যদি কম হয় তাহলে কিন্তু বছর পড়ে না, কিধানে বছর পুরার কথা বলা হইতেছে। তাহলে এই ছয়টাকেও রোজার সওয়াবের মর্তবা আল্লাহ দিছেন, দিছেন বলে এই কথা বলা সহি হয়েছে, সে পুরা বৎসর রোজা রাখল, ওই দশ দিয়ে গুণ করলে 36, ছত্রিশ দশে 360 এক বছর হয়ে গেল। তাহলে এই মাসটা রমজানের সাথে মিলে থাকার কারণে এর যে নফল রোজা, এই রোজার মর্তবা আল্লাহ ফরজ রোজার মতো দিচ্ছেন না, তা না দিলে তো হিসাব মেলে না। এক বছরের রোজার সব পাবে এ কথাটা মিল হয় না। এটা বলছিলাম শুধু নামে না, শাওয়ালুল মুকাররম, এই শুধু মুকাররম যে নাম পাইছে এটুকু না, কামও আছে। যে নফল রোজাগুলো ফরজ রোজার মতো হয়ে গেছে যে কোনো মুসলমানের জন্য, যে কোনো মুসলমানের জন্য এই ফজিলত আল্লাহর হাবিব বলে গেছে। কাজে আমরা এই রোজার নিয়ত করি, এই রোজার নিয়ত করি, আর এখান থেকে শিক্ষা যেটা পাইলাম, গত জুমাতে আমি করোনা ভাইরাসের শিক্ষা বয়ান করেছিলাম, আপনারা যারা ছিলেন আপনারা শুনছিলেন করোনা ভাইরাসের শিক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তো কোন স্টেশন দেখতেছি না, আগে কইছিল 3 ফুট দূরে থাকতে হবে, 3 ফুট তো তাদের কথা মতো আমাদের শরীয়ত চেঞ্জ করা হলো, নাউজুবিল্লাহ। ইহুদিদের কথা মতো আমাদের শরীয়ত চেঞ্জ করা হলো, যে মসজিদের কমিটি আলাদা বর্তমান সরকারের সাথে দল হিসেবে জড়িত, তারা তো ফরজ হিসেবে পালন করছে, ফরজ মানে মারামারি লাগাই দিছে, মারামারি লাগাই দিছে। কিন্তু তারাই এখন বলতেছে, দুই রকম রেওয়ায়ত আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, দুই রকম রেওয়ায়ত আসছে। এক রেওয়ায়তে আসছে এই ভাইরাসটা একজন থেকে আরেকজন পর্যন্ত 18 ফুট দূরে পর্যন্ত এফেক্ট করতে পারে, আর এক রেওয়ায়তে আসছে 20 ফুট পর্যন্ত এফেক্ট করতে পারে। তাহলে এতদিন যে 3 ফুট নিয়ে মারামারি করলো, 3 ফুট দূরে দাঁড়াইলো, তাহলে এখন কি করবে? এখন 20 ফুট দূরে দাঁড়াইতে হবে, মসজিদের এক এক কাতারে 2 মাথায় 2 জন, প্রত্যেক কাতারে 2 মাথায় 2 জন এভাবে দাঁড়াইতে। এগুলো আমাদের ইসলামকে বিগড়াই দেওয়ার জন্য ইহুদিদের ষড়যন্ত্র। পয়লা দিন থেকে পড়ে আসছে ষড়যন্ত্র, প্রথম দিন থেকে, যেদিন থেকে করোনা শব্দটা অস্তিত্ব লাভ করছে সেদিন থেকে আমি বলতে দিই ষড়যন্ত্র। কেন ষড়যন্ত্র আমি ব্যাখ্যা এখনো দেই নাই, সেই ব্যাখ্যা আরো ভবিষ্যতে দিব। এটা তো ইসরায়েল আর যুক্তরাষ্ট্র মিলে করছে, আর উহানের কিছু ডাক্তার খরিদ করে ওদেরকে দিয়ে বলেছে যে আমাদের এখানে কিছু ভাইরাস পাওয়া গেছে, বলানো হয়েছে, যাতে ওরা যে করছে এটা গোপন থাকে। গোপন রাখার জন্য করা হয়েছে এটা, চীনের কথা বলা হয়েছে মূল রহস্য গোপন রাখার জন্য। এই জন্য জাপানের এক নোবেল বিজয়ী বিজ্ঞানী বলছে যে এইটা মানব সৃষ্ট একটা ভাইরাস, প্রাকৃতিক না, এবং সে চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ করে এই পর্যন্ত বলছে যে এটা ভবিষ্যতে এটা ইভাবে চূড়ান্ত হবে, প্রাকৃতিক না মানব সৃষ্ট? যদি মানব সৃষ্ট না হয় আর আমি তখন মরে যাই, আমার মৃত্যুর পরেও আমার নোবেল বিজয়ের যে সনদ এটার জন্য ক্যান্সেল করা হয়, আমার সনদ কি করা হয়, ক্যান্সেল করা হয়, আমি গলত বলছিলাম, আমি ভুল বলছিলাম, ক্যান্সেল করা হয় জন্য আমি আগের থেকে বলে যাচ্ছি এত বড় চ্যালেঞ্জ। সব চক্রান্ত শয়তানি, শয়তানি। এই শয়তানি কেন করলো? একটা উদ্দেশ্য এই, তারা আমাদের কোরআন হাদিস রিসার্চ করে, এখানে মুসলমানদের অধঃপতনের কয়েকটা কারণ আছে, তার মধ্যে মেইন একটা কারণ হল হুব্বুদ্দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এই হাদিসটা আমি দুই এক জুমা আগে আপনাদেরকে বলছি, আপনাদের খেয়াল আছে কিনা? হুব্বুদ্দুনিয়া, দুনিয়ার মহব্বত পেয়ে বসবে এই উম্মতকে, এবং তারা মৃত্যুকে ভয় করবে। মুসলমান কোনদিন মৃত্যুকে ভয় করে না, মৃত্যু নিয়ে এদের কোনো দুশ্চিন্তা নেই, এরা সর্বক্ষণ মৃত্যুর জন্য তৈয়ার থাকে। এখন যদি আল্লাহ ডাক দেয় আমি তৈয়ার, আমি তৈয়ার। কিতাবে একটা ঘটনা পড়ছিলাম, এক লোক বিভিন্ন লোকের সাথে সাক্ষাৎ করছে, আপনি যদি জানতে পারেন আগামী শুক্রবার আপনার মৃত্যু হবে, আপনি কি আমল করবেন, বা আজকে আপনার মৃত্যু হবে আপনি জানতে পারলেন, তা আপনি কি আমল করবেন? এক একজন এক এক আমলের কথা বলছি। একজন খাঁটি বুজুর্গের কাছে গেল, সে বলল আমি কোনো নতুন আমল করব না, প্রত্যেক দিন যে আমল করি, প্রত্যেক দিন যে আমল করি ওই আমল করব। তো কেন? আজকে জানলেন মৃত্যু হবে, এর জন্য বেশি কিছু করবেন না? না। কেন? কারণ হলো এই, আমি আগের থেকেই আমার কর্মসূচি, হ্যাঁ, কার্যাবলী এইভাবে সাজাই রাখছি, আজকে আমার মৃত্যু হলে আমি কি করব, ওটা সামনে রেখে আমি দিনের কর্মসূচিকে ফিট করছি। আজকে আমার মৃত্যু হইতে পারে, এটা ধরে নিয়ে আমি সারা দিনের আমলকে সাজাইছি, ওটা ধরে নিয়ে তো সাজাইছি, আজকে যদি মৃত্যু হয় আমি নতুন কি করব, আমার কর্মসূচি তো ওর ভিত্তিতে। এর দ্বারা আমি কি বুঝাইলাম? বুঝাইলাম যে মুসলমান সর্বক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এ আমরা দাড়ি রাখছি কেন? কিছু লোক আছে বিপদ দেখলে দাড়ি কেটে ফেলে। আমাদের সমাজে কিছু লোক দেখবেন, এরা ইসলামের নামে খুব আন্দোলন করে, আর যে কোনো বিপদ দেখে সে দাড়ি কেটে ফেলে, পাঞ্জাবি বাদ দিয়ে একদম জেন্টলম্যান হয়ে যায়। আমি তো জেন্টলম্যানের নাম রাখছি স্যান্ডেলম্যান, স্যান্ডেলম্যান হয়ে যায়। তো আমরা কোন বিপদের কথা জানতে পারলে দাড়ি কেটে ফেলবো? আমরা তো মৃত্যুর দিনের জন্য আগের থেকে দাড়ি রাখছি। মৃত্যুর দিনের জন্য কি রাখছি? কখন মৃত্যু আসে জানা নেই, যখনই আসুক আমি আল্লাহর কাছে দাড়ি নিয়ে হাজির হব। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাকে হায়াত দিছিলাম, তোমাকে যৌবন দিছিলাম, তোমাকে মাল দিছিলাম, তোমাকে গাড়ি বাড়ি দিছিলাম, আমার জন্য কি নিয়ে আসছো? প্রত্যেককে জিজ্ঞেস করা হবে, জবাব দিতে হবে, কি নিয়ে আসছো? তখন আমি কিছুই যদি বলতে না পারি, বা আমার কোনো কিছুই যদি না থেকে, ইখলাস নেই, ইখলাস নেই, তোমার এটা বাতিল, সবই যদি নষ্ট হয়ে যায় তখন আমি দাড়ি পেশ করব, এ আল্লাহ কিচ্ছু আনতে পারিনি আমি, আমি এটুক আনছি আমার চেহারাকে তোমার হাবিবের চেহারা মতো বানাইছি, আমার দাড়ি এক মুষ্টি আছে, আমার মস কি আছে ছোট আছে, আমি এটা নিয়ে আসছি, এই জন্য আমরা আগের থেকে দাড়ি রাখছি, কাজে এটা কাটা যাবে না, কাটলাম সেদিন মৃত্যু এসে গেল তা আমি কি নিয়ে যাবো, হাসর ময়দানে উঠবো দাড়ি ছাড়া, যে দাড়ি কাটা অবস্থায় মারা যাবে দাড়ি কাটা অবস্থায় হাসর ময়দানে উঠবে, কি নিয়ে উঠবে, রসুলের সামনে কি নিয়ে দাঁড়াবে, আমি আমার আপনার উম্মত আপনার ফলোয়ার আপনার অনুসারী, কিসের অনুসারী, দেখেন দাড়ি কেন রাখছে, দাড়ি মৃত্যুর জন্য রাখছে, মৃত্যুর জন্য দাড়ি নিয়ে যেতে পারে এবং আল্লাহর সামনে কিছু পেশ করতে না পারলে দাড়িকে পেশ করবে, তোমার হাবিবের চেহারার মতো চেহারা নিয়ে আসছে, আর হাবিবের চেহারার মতো চেহারা নিয়ে গেলে সেই ব্যক্তিকে আজাব দিতে আল্লাহ শরম পান, আপনার ছেলের চেহারার মতো একটা ছেলে আসছে, আপনার মায়া লাগবে না, হুবহু তো হয় না, হুবহু হয় না কিন্তু মোটামুটি কাছাকাছি, আপনার ছেলে হয়তো মারা গেছে আর এই ছেলেটা কোনো কারণে আপনার কাছে আসছে, আপনি তো কান্দেই দিবেন, না আমার ছেলের মতো এই ছেলেটা কত মায়া করবেন আদর করবেন আমার ছেলের মতো, বাবা তোমাকে দেখতে আমার ছেলের মতো লাগে বলবে না, তো দুনিয়াতে দেখা যেতেছে আমার ছেলের মতো একটা ছেলে সামনে আসলে মায়া লাগবে, তাহলে আল্লাহর হাবিব যিনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তার চেহারার মতো চেহারা বানায় কেউ যদি আল্লাহ সামনে যায় আল্লাহর কি মায়া আসবে না, আল্লাহর মায়া আসবে, ওই মায়ার কারণে আল্লাহ তাকে আজাব দিবেন না, বলবেন এই লোকটাকে আজাব দিতে আমার শরম লাগে, এটা আমার হাবিবকে বেইজ্জত করা হয়, মুসলমান মৃত্যুর জন্য তৈয়ার, মুসলমান মৃত্যুকে ভয় করেন, মুসলমান মনে করে মৃত্যু হলো সেতু বন্ধন ব্রিজ, আমি যে কষ্ট করে আমল করতেছি এত বিনিময় চাই আল্লাহর কাছে, এই 30টা দিন না খেয়ে থাকলাম এর বিনিময় চাই না, এ নামাজ পড়তে কষ্ট হয় না, শীতকালে ফজরের নামাজে উঠতে কষ্ট হয় না, যাকাত দিতে কষ্ট হয় না, হয় না, এত কষ্ট করে মাল অর্জন করা, মাল অর্জন করা কি সহজ, রাত দিন একাকার করে ফেলতেছে, সেই মালের জাকাত দেওয়া কত কঠিন, হজ করা কি কঠিন না, হজ করে দেখেন তো হজ কতটুকু শক্তি লাগে, আমাদের দেশে তো বুড়া বুড়া লোকেরা দেয় কিচ্ছু হজ হয় না, মিনা মুজদালিফা আরাফা যে টয়লেটে লাইন লাগে, এক এক টয়লেটে বিরাট লাইন, তপ সাইতে দে হাঁটতে হয় একটা না, এখানে সাত তপ ওখানে সাত চক্কর, কষ্টের জিনিস, এই কষ্টের কাজগুলো কেন করতেছি, আল্লাহ থেকে বিনিময় নেওয়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য, সে জান্নাত বেঁচে থাকা অবস্থায় পাওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে, যারা দিনের পথে চলে তাদের দুনিয়া কিন্তু খুব শান্তির হয়, সে ধনী হোক গরিব হোক সে কিন্তু শান্তিতে থাকে, তার কোনো পরেশানি নেই, পরেশানি নেই, বিবি বাচ্চা সব তার খেদমত করে, সবাই তার পক্ষে, সে রিক্সা চালাইলেও মহল্লার লোকেরা তাকে সম্মান করে, দিনদা দিনদা, আলেম ওলামার সাথে চলাফেরা করে, সম্মান পায়। তো বাঁচা থাকা অবস্থায় বেস্ট পাওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে, বেস্ট পাইতে হলে মরতে হবে। এতে মোড়টা অন্য কিছু না, এটা আল্লাহর সাথে সাক্ষাতের একটা ব্রিজ। এই ব্রিজ পার হইলেই সে আল্লাহর কাছে চলে গেল, আল্লাহর কাছে বিনিময় পাবে। ব্রিজ কে ভয় পায় কে? ব্রিজ কি কেউ ভয় পায় নাকি? ব্রিজ তো আরো ভালো জিনিস। হ্যাঁ, আগে পানির উপর দিয়ে ব্রিজ হইতো, এখন হাওয়ার উপর দিয়ে ব্রিজ হইতেছে। ফেলাই আবার হাওয়ার উপর দিয়ে ব্রিজ হইতেছে, বুঝছেন না? এটা তো কেউ ভয় পায় না, তো মমিন কোনদিন ভয় পায় নাই। খালেদ ইবনে ওয়ালিদ বিভিন্ন যুদ্ধে ঘোষণা করছে কাফের সেনা সেনাপতিকে, তোমার বাহিনী মদকে যে পরিমাণ ভালোবাসে, আমার বাহিনী মৃত্যুকে তার থেকে বেশি ভালোবাসে। শুনে রাখো কাদের সাথে মোকাবেলা করতে আছে। তোমার বাহিনী মদকে যে পরিমাণ ভালোবাসে, আমার বাহিনী মৃত্যুকে তার থেকে ভালোবাসে। মোমিন কি ভয় পায়? কিন্তু কাফেররা ষড়যন্ত্র করে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মিডিয়ার মাধ্যমে এত বেশি প্রচার করছে, এত বেশি প্রচার করছে ভয়াবহ আকারে, আজকে দুনিয়ার মুসলমানরা ভয়ে অস্থির হয়ে গেছে। তাহলে ওই যে ইহুদিরা রিসার্চ করছিল মুসলমানদের ধ্বংসের একটা মৌলিক কারণ হলো তারা মৃত্যুকে ভয় পাবে, এই করোনার দ্বারা সেটা করছে কিনা, করছে কিনা, তারা সেই নকশাকে বাস্তবায়ন করছে কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ আমার তো ধারণা, যারা কন্টিনিউয়াস আমার বয়ান শুনছে এরা কেউ মৃত্যুকে ভয় করে না। কারণ আমি প্রথম দিন থেকে বলে আসছি যে কোন সংক্রামক নেই। ডাক্তাররা ইহুদিদের থিওরি অনুযায়ী যা বলতেছে ওদের থিওরি, কিন্তু ওটা কোরআনের সাথেও মেলে না। কোরআনে বলা হয়েছে কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়ালাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। কোরআন বলতে আমার ভাগ্যে যা লেখা আছে এর বাইরে কিছুই হবে না। কোরআন আয়াত 10 পারায় কুল্লা ইউসিবানা, মানে কি কোন মুসিবত আসবে না আমার উপর, কিন্তু কোনটা আসবে? ইল্লামা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যেটা লিখে রাখছে। তাহলে করোনা আমাকে কিছু করতে পারবে? হাদিস তাই বুখারী শরীফের হাদিস, লা আদওয়া ওয়ালা তিয়ারা, লম্বা হাদিস, প্রথম অংশ লা আদওয়া, কোন সংক্রামক নেই। এই সংক্রামক বলে বলে আমাদের ভিতর কি ঢুকাইছে? মৃত্যুর ভয় ঢুকাই দিয়েছে। 3 ফুট দূরে দাঁড়াও, এত ফুট দূরে দাঁড়াও, ইফতার মাহফিল করা যাবে না, এতেকা 5 জনের বেশি করা যাবে না, হজ করা যাবে না। হজ পুরা শরীয়তটাকে উল্টাপাল্টা করে দিচ্ছে, মৃত্যুর ভয় তো ঢুকাইছে আরো এগুলো করছে। বিশ্ব স্বাস্থ্য যত কিছুর সাথে বিশ্ব আছে এগুলো জাতিসংঘের আন্ডারে, এগুলো ইহুদিদের আখড়া, এগুলো দাজ্জালের বাহিনী। এদের কাজ হলো বিভিন্ন পলিসি দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা, আমাদের ঈমান নষ্ট করা। এতে মৃত্যুর ভয় ঢুকাই দিল, কত বড় ক্ষতি করলো। এই নামাজ 3 ফুট দূরে দূরে এখনো অনেক মসজিদ হইতেছে, 3 ফুট দূরে দূরে বহু মসজিদ হইতেছে। এটা কিসের নামাজ? নামাজ এ তো বল খেলতে আসছে, নাকি নামাজ পড়তে আসছে? বল খেলতে আসছে। 3 ফুট, 3 ফুট এখন করতে 20 ফুট, কোন আগামাতা আছে? হুদাইবিয়ার দিন হুজুর যে 1400 লোক নিয়ে স্বপ্ন দেখছিলেন নবীজি, তিনি বাইতুল্লাহ আসছেন তওয়াফ করতে, স্বপ্ন দেখছিলেন। মদিনায় যাওয়ার ভয় আর তোমরা করতে পারেন নাই, এই প্রথম স্বপ্ন দেখলেন। ওই স্বপ্ন, কিন্তু স্বপ্নটা বলা হয় নাই এই বছর না কোন বছর, বলা হয় নাই। তো ধারণা করলেন এই বছর তো হইতে পারে, হুজুরের লোক নিয়ে আসলেন। আমি ওই লম্বা ঘটনা বলবো না, একটা কথা বলবো। ওনারা হুদায় বিয়ে এসে বাধাগ্রস্ত হয়ে গেল, কাফেরা আটকাই দিল। ওই দিন রাত্রে বৃষ্টি হলো, ফজরের নামাজের পরে নবীজি একটা বয়ান দিলেন, বয়ান। সেই বয়ানে বলেন এই যে বৃষ্টি হলো, এই বৃষ্টির পরে কিছু লোকের ঈমান বেড়ে গেছে, কিছু লোক বেঈমান হয়ে গেছে। সাহাবারা জানতে চাইল ওদের কেমনে এটা, বললো যারা বলেছে এই বৃষ্টি আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এই বৃষ্টি আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তাদের ঈমান বেড়ে গেছে। আর যারা বলেছে যে অমুক নক্ষত্র পরিবর্তন হয়ে অমুক খানে গেছে, নক্ষত্রের এই পরিবর্তনের কারণে এই বৃষ্টিটা হয়েছে, তারা সব কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে, সব বেঈমান হয়ে গেছে। বৃষ্টি তো একটাই, কারো ঈমান বেড়ে গেল, কারো ঈমান নষ্ট হয়ে গেল। করোনা তো একটাই, কিন্তু করোনা দিয়ে কারোর ঈমান বেড়ে গেছে। আমি করোনাকে সংক্রামক মনে করি না, তার ঈমান বেড়ে গেছে। আর সংক্রামক মনে করে তাদের ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি নষ্ট হয়েছে ডাক্তারদের, যেহেতু এটা পড়ছে, পড়ে বিশ্বাস করছে, আর একদিকে কোরআন পড়ে নাই, ওরা সবসময় মৃত্যুকে ভয় পায়। একদম হাসপাতাল বন্ধ করে, ঘরের দরজা বন্ধ করে বসে গেছে। আমি গত জুমায় বলছি করোনার 5টা শিক্ষা, তার মধ্যে একটা শিক্ষা বলছিলাম, কোন গর্ভবতী মেয়েকে গাইনি ডাক্তাররা নিচ্ছে না, চেক আপে রাখতেছে না, ফলো আপে রাখতেছে না, রুগী দেখতে রাজি নাই, দরজা বন্ধ, তারা সব হাসপাতালে গেটে বাচ্চা হইতেছে, ভ্যানের উপরে বাচ্চা হইতেছে। কাজে বাচ্চা হওয়ার নর্মাল প্রসেস সিজার না, নর্মাল প্রসেস স্বাভাবিক ভাবে হবে, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। বলছিলাম কিনা সুম্মা সাবিল ইয়াসালা, আল্লাহর কি মেহরবানি, আমার বয়ানের 1-2 দিন পরেই হাইকোর্ট থেকে আইনে নোটিশ জারি হয়ে গেছে। জানি না ওই অ্যাডভোকেট আমার বয়ান শুনছে কিনা, হ্যাঁ, আইনে নোটিশ জারি হয়ে গেছে যে এদেরকে সেবা দিতে হবে, না দিলে রিট করা হবে, ওই ডাক্তারদের সনদ ক্যান্সেল করে দেওয়া হবে। আমার তো মনে আছে আমার কথা, তারপরে কিন্তু হাইকোর্টে এটা হয়েছে, তার আগে হয় নাই। তার আগে যেমন বয়ান করছিলাম, 1 নম্বর আয়াতে আছে মসজিদ খুলে না দিলে তার থেকে বড় জালেমান নেই, ওই বয়ান দেওয়া 2-1 দিন পরেই মসজিদ খুলে দিছে। জানি না বয়ান শুনছে কিনা, কিন্তু ঘটছে, বাস্তব, এটা বাস্তব ঘটছে। যাই হোক, তারা কামিয়াব হয়ে গেছে, ইহুদিরা ষড়যন্ত্র করে কামিয়াব হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। আমাদের মধ্যে মৃত্যুর ভয় ঢুকাই দিছে, আমাদের ইবাদত বন্দীকে নষ্ট করে দিছে, আমাদের শরীয়তকে নষ্ট করে দিছে। এজন্য মনে রাখবেন, যত বিশ্ব আছে, জাতিসংঘের আন্ডারে যত প্রতিষ্ঠান আছে, সবগুলো ইহুদিদের রাখা, সবগুলোর উদ্দেশ্য হলো আমাদের ইসলামকে ধ্বংস করা, মুসলমানদেরকে ধ্বংস করা, মুসলমানদেরকে কাফের করা। কোরআনের অনেক আয়াত আছে, আমার কথা নয়। তারা চায়, মনে প্রাণে চায় তোমরা কাফের হয়ে দাও। কোরআন ফরুন কামা কাফারু, যেমন তারাও কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। তখন তোমরা সমান সমান হয়ে গেলে, ওরাও কাফের তোমরাও কাফের, ওরাও কাফের তোমরাও কাফের, বুঝছেন না? এক শেয়ালের লেস কাটা গেছিল, তখন সে একটা আন্দোলন শুরু করলো, কোন শেয়ালের জন্য লেজ না থাকে, তার লেজ নেই, তখন সে আন্দোলন শুরু করলো এবং বললো এটা হলো আধুনিকতা, লেজ থাকাটা হলো বর্বরতা। আসলে ওটাতে নেই, এটা করতে রাজি নেই। তো ওরা নিজের তো জাহান্নামে হয়েছে, ওরা চায় আমাদেরকে কেমন জাহান্নামে নেবে, আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য এই যত বিশ্ব খাদ্য, বিশ্ব স্বাস্থ্য, জাতিসংঘ যা আছে সব এই কাজের জন্য। মুসলমানদের চান্দায় চলে আর মুসলমানদেরকে ধ্বংস করে, মুসলমানদের কোনো খবর নেই, এলেম কালাম নেই, কোরআন পড়ে না, হক্কানি ওলামাদের সোহবতে যায় না, কোত্থেকে জানবে? এই করোনার আরো মারাত্মক পরিণতি সামনে আসতেছে, সামনে ভ্যাকসিন আসতেছে, ভ্যাকসিন কি আসতেছে, ভ্যাকসিন আসতেছে, এটাকে বাধ্যতামূলক করা হবে, হজে যাবেন ওই ভ্যাকসিন দিতে হবে, যে কোনো দেশে যাবেন ওই ভ্যাকসিন দিতে হবে। ওই ভ্যাকসিনের মূল কাজ হলো ওই ভ্যাকসিন যারা নিবে তাদের মধ্যে সন্তান উৎপাদনের ক্ষমতা নষ্ট হয়ে যাবে, ওটার জন্য ফিল্ড ওই ভ্যাকসিন সবাই যাতে নেয়, করোনার ভয় সবাই যাতে ওই ওই ভ্যাকসিন নেয় এবং মুসলমানদের সন্তান উৎপাদন নষ্ট হয়ে যায়, এই ক্ষমতা নষ্ট হয়ে যায়, ওটা হলো চূড়ান্ত টার্গেট, ওটা হলো কি চূড়ান্ত টার্গেট, ওটা সামনে আসতেছে, আমাদেরকে বাধ্য করা হবে, আপনি হজে যেতে পারবেন। শয়তানরা দেখেন কিভাবে এক একটা জিনিস নাটকের মতো সাজায়, সাজায় পুরো বিশ্বের উপরে চাপাই দেয়। এই জন্য বলছি দজ্জালের বাহিনী, দজ্জালের ফেতনা সারা বিশ্ব জুড়ে হবে, এদের ফেতনাও কি ওরা বিশ্ব জুড়ে হইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেন। তো শাওয়ালের শিক্ষা এই, রমজানের সোহবতে থাকার কারণে এই মাস এত ফজিলত হয়ে গেল, এর নফল রোজাগুলো ফরজ রোজার মতো হয়ে গেল, এর দ্বারা শিক্ষা কি? আমরা যদি দিনদার হইতে চাই আমাদের কোন হক্কানি শেখ, হক্কানি আলেম, তাদের সোহবত অবলম্বন করতে হবে, এর কোনো বিকল্প নেই। বই পড়ে পড়ে দিনদার হওয়া যায় না। আল্লাহওয়ালা হওয়া ফরজ আইন, কজরুল সাবিল লিখছে আল্লাহওয়ালা হওয়া কি কজরুল সাবিল পড়েন, মাওলানা তানবিল লেখা কজরুল সাবিল, যেটাকে আপনারা বলেন সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা, ওটা আরেক আরবি হলো কজরুল সাবিল, ওটা বাংলা হয়ে গেছে, ইমদাদিয়া লাইব্রেরি বাংলা করছে। প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ আল্লাহ হওয়া ফরজ, আল্লাহ আল্লাহ হওয়া হবে কেমনে, আল্লাহ আল্লাহ সোহবতে গেলে তার কথা মানলে আল্লাহ আল্লাহ হবে, সহজ রাস্তা, সহজ রাস্তা, যার সোহবতে যাবেন তাই হবেন। এই জন্য আল্লাহ কোরআনের বহু আয়াতে এই সোহবতকে বাধ্যতামূলক করছেন। হে ইমানদার গণ, আল্লাহকে ভয় করো, অকুনু মা সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা করো, তাদের সাথে সম্পর্ক রাখো, তোমার অবস্থা জানাও, আমার রাগ বেশি হুজুর, আমার ভিতরে হিংসা বেশি, আমার ভিতরে তাকাব্বুর অহংকার আছে, আমি ফাঁক পাইলেই পরনারী দেখি, কেউ বোঝে না কিন্তু উনি কিন্তু রুমালে তলা দিয়ে দেখতেছেন সব। ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ বলতেছেন আমি চোখের খেয়ানত জানি, ইয়ালামু খাইনাতাল আয়ুন, আয়ুন মানে চোখ, তার বহু বচন আয়ুন, চোখের খেয়ানত আমি জানি, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়ামা তুখফিস সুদূর, তুমি দিলে কি পরিকল্পনা করতেছ, কি গুনার চিন্তা করতেছ, পরিকল্পনা বানাইতে তো সব আমি জানি, সব লিখে রাখতেছি। এরকম অনেক রোগ আছে মানুষের মধ্যে, আমি কয়েকটা বললাম, অনেকগুলো আছে, এগুলো অটোমেটিক দূর হবে না, এগুলো কোন শায়েখের সাথে সম্পর্ক রাখতে হবে এবং তাকে এগুলো জানাইতে হবে, জানায় উনি যে ব্যবস্থাপত্র দেয় ওই অনুযায়ী আমল করতে হবে। আমরা যেন দুনিয়াবি ডাক্তারের কাছে যাই, ওনার কথা অনুযায়ী চলি, তো রোগ ভালো হয়ে যায়। ওই ডাক্তারদের দায়িত্ব আমাদের কাছে আসে, ওই ডাক্তারের দায়িত্ব, কেন রুহানি চিকিৎসা তো তারা জানে না, রুহের রোগ কি তাও জানে না, সে যদি লিখে রাখছে চক্ষু বিশেষজ্ঞ, ওদের জিজ্ঞেস করা হয় ভাই আপনি তো চক্ষু বিশেষজ্ঞ, বলেন তো এই চক্ষু দিয়ে কাকে কাকে দেখা যায় আর কাকে কাকে দেখা যায় নাই, আপনি বলেন তো এগুলো, ওই ডাক্তার সাহেব কি বলবে, না এগুলো তো আমাদের বইতে নেই, তাহলে বিশেষজ্ঞ লিখছেন কেন, বিশেষজ্ঞ চোখে সবকিছু আপনি বলবেন, কারো কারো দেখা না যায়, কারো কারো দেখা যায়, দুই রকম চিকিৎসা, একটা শারীরিক চিকিৎসা, একটা কলবের চিকিৎসা, কলবের চিকিৎসাকে আল্লাহ ফরজে আইন করে দিচ্ছেন, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ, কিন্তু পুরুষ না, এই রোগগুলো মহিলাদের আছে, ফরজ যখন পড়ছে এই ফরজ আদায় করার জন্য ব্যবস্থা আল্লাহ কেয়ামত পর্যন্ত রাখবেন, কোন পর্যন্ত, কেয়ামত পর্যন্ত রাখবেন, এমন হয় না যে আল্লাহ একটা দিন ফরজ করে দিছে কিন্তু না আদায় করার কোনো ব্যবস্থা দুনিয়াতে নেই, নাউযু বিল্লাহ, এরকম বেকুবের কাজ আল্লাহ করেন না, ফরজ করে দিছেন ব্যবস্থাও রাখছেন। তবে আমরা ধোকা খাই কোথায়, আমরা খুঁজি যে জুনায়েদ বাগদাদি কোথায় আছে, শিবলি নোমানে কোথায় আছে, হ্যাঁ হাসান বসরি কোথায় আছে, এদেরকে খুঁজি আমরা, এটা হলো শয়তানের দোকান। ওনারা ওনার যুগের জন্য ঠিক ছিল, এই যুগের জন্য ঠিক না, এই যুগের মানুষ দুর্বল, ওনাদের সাধনা দিতেন ওটা ছিল কঠিন, ওটা আমরা একদিনও আমল করতে পারবো না, আল্লাহ আমাদের জন্য আমাদের মতো সহায়ক দিচ্ছেন যারা আমাদের দুর্বলতাকে উপলব্ধি করে এবং সহজে আমাদেরকে পার করে দেয়, সহজে পার করে দেয়। আমার সহায়ক যিনি ছিলেন হযরত মাওলানা শাহ আবরারুল হক, উনি তো সবাইকে তাসাউফের লাইন পার করে দিতেন নুরানি কায়দা দিয়ে। আমি প্রধান মুফতি হওয়ার পরে, শাইখুল হাদিস হওয়ার পরে ওনার দরবারে গেছি, আমাকে নুরানি কায়দা দিয়ে মক্তবে বসাই দিছে, পড়ো আলিফ বা তাসাউফ পড়ো, কারণ একটা শাইখুল হাদিস প্রধান মুফতি আবার আলিফ বা পড়তে হয়, এর তাকাব্বুর কোথায় থাকে, এর তাকাব্বুরের প্রাসির তো সুরমার হয়ে যায়, উনি নুরানি কায়দা দিয়ে এই তাসাউফের লাইন হল করছে, এক এক বুজুর্গ একভাবে করে, ফরজ করে দেওয়া হয়েছে এবং আল্লাহ এর জন্য আমাদের উপযোগী সহায়ক রাখছে, আমাদের আমল করতে হবে, তাহলে জব দিয়ে করা যাবে না। কত যে আয়াত, আর রহমান ফাসআল বিহি খাবীরা, রহমানকে পাইতে চাও, যার কাছে রহমানের খবর আছে তার কাছে যাও। আয়াত আর এক আয়াতে আল্লাহ 10-15 কসম খাইছে, অশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান্নাহারি ইযা জাল্লাহা ওয়াল্লাইলি ইযা ইগশাহা ওয়াস-সামাই ওয়ামা বানাহা ওয়াল-আরযি ওয়ামা তুহাহা। 10-15 কসম খেয়েছে, এতগুলো কসম খেয়ে তিনি বলতেছেন, ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাদের মধ্যে ভালো রাখছি মন্দ রাখছি, পরীক্ষা নেওয়ার জন্য, তোমার কল্পের মধ্যে ভালো রাখছি, তাকওয়াও রাখছি, গুনার চাহিদাও রাখছি। এখন কামিয়াব কে হইবা, কদ আফলাহা মান যাক্কাহা, যে আত্মশুদ্ধি করল সে কামিয়াব হয়ে গেল। কদ আফলাহা মানে কামিয়াব হয়ে গেল, মান ওই ব্যক্তি, যাক্কাহা যে আত্মশুদ্ধি করল। আত্মশুদ্ধির আরবি হল তাজকিয়া, তাজকিয়া পবিত্র করা। আরবি গ্রামার অনুযায়ী এই শব্দটা লাজেম না, মুতাআদ্দি, আরবি গ্রামার করতেছে। লাজেম মানে যেটা একা সম্পাদন করা যায়, ওটাকে আরবিতে বলে লাজেম। আর মুতাআদ্দি মানে যেটা একা করা যায় না। তাজকিয়া শব্দটা মুতাআদ্দি, তাহলে আপনি একা পারবেন না, আর একজনের কাছে দেখতে হবে, উনি আপনাকে জাহেরি বাতিনি সমস্ত গোনা থেকে পাক করে দিবে। যে আপনি ওনার কথা মতো চলেন, আপনাকে পাক পবিত্র করে দিবে। উনি হলো মুজাক্কি, আপনি হলো মুজাক্কা। আসল তো করবে আল্লাহ, আসল করবে আল্লাহ, কিন্তু তিনি প্রত্যেকটা জিনিসের জন্য পদ্ধতি রাখছেন, ওই পদ্ধতি মতো যে আগাবে সে কামিয়াব হবে। এত বড় কোরআন কেমনে হেফজ করে, কারো দ্বারা সম্ভব পর না, কিন্তু আল্লাহ নিয়ম রাখছে, যে কেউ পদ্ধতি মতো আগাবে আল্লাহ 31 পারা কোরআন তার কলবে বসাই দিবে। বসাবে কে? ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা করানাহু ফাত্তাবি কুরআনা থুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বসাবে, কিন্তু যারা তারা বসাইবে না ওই লাইন মতো আসতে হবে। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি গত দেওবন্দের সবচেয়ে বড় আলেম ছিলেন, জীবনে যে কিতাব একবার দেখছেন উনি সারা জীবন বলেন না, সারা জীবন বলেন না। মিশর তো একটা কিতাব দেখে আসছিল, তারা কপি দেয় নাই, পরে নিজে উনি লিখে পাঠাই দিছে, তোমার মিলাই দেখো ঠিক আছে কিনা। তারা মিলাই বললো যে একটা অক্ষর এদিক ওদিক হয় নাই। নাম হলো মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, দেওবন্দে ওনার কবর আছে, আমি বারবার জিয়ারত করছি। এত বড় জেহেন যে একবার যারা দেখছে বলে নেই, কিন্তু উনি কোরআনের হাফেজ ছিলেন, এতবার দেখছেন কোরআন শরীফ কিন্তু হাফেজ হননি। কেন? ওই যে প্রসেস, হাফেজ হওয়ার যে পদ্ধতি, ওই পদ্ধতি দিয়ে তো ঢোকেন নাই। এতবার দেখার পরও দুনিয়া সব মুখস্থ হয়ে গেছে, কোরআন মুখস্থ হয়নি। এই কথা মাওলানা থানভী যখন শুনছে, মাওলানা আশরাফ আলী থানভী ওনার থেকে 12 বছরের বড়, তো ওনার বিশ্বাস হয় নাই, উনি চিঠি লিখে পাঠাইছে, বলো না সোনা কে আপ হাফেজ নেই হ্যাঁ, উনি চিঠি লিখে পাঠাইছে, উনি জবাব পাঠাইছে, আপনি সহি শোনা হয় মৌলবী আনোয়ার শাহ কাশ্মীরি হাফেজ নেই হ্যাঁ কোরআন কা মুজিজা হয় আপনি ঠিক শুনছেন আমি হাফেজ না আমার হাফেজ না হওয়াটা কোরআনের মুজিজা আমি ওই আল্লাহর দেওয়া লাইন মতো যাই নাই এতবার তেলাওয়াত করার পরও আমি কি হই নাই হাফেজ হই নাই বোঝা গেল প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ পদ্ধতি রাখছে ভাত রান্ধবেন তার পদ্ধতি আছে চাউলের মধ্যে পানি দিতে হবে আর না ভাত হবে না চাউল ভাজি হবে না মুড়ি হবে না খই হবে একটা কিছু হবে ভাত হবে প্রত্যেকটা জিনিসের পদ্ধতি রাখছে ওই পদ্ধতি অনুযায়ী আসতে হবে আর না হবে না ঠিক আত্মশুদ্ধির জন্য তিনি পদ্ধতি রাখছেন কোন আল্লাহ আল্লাহ কাছে যায় তোমার তোমার নিজের চাহিদাকে মিটায় দাও তোমার বুঝকে মিটায় দাও তার অনেক কথা তোমার বুঝে আসবে না মেনে নিবে ওর মধ্যে কামিয়াবি বড়দের অনেক কথা বুঝে আসে না কিন্তু ওর মধ্যে কি থাকে বাদশাহ আওরঙ্গজেবের জামানায় এক পুলিশ অফিসার একটা মেয়ের উপরে আসক্ত হয়ে গেছে ও টার্গেটে রাখছে যেদিন বিয়ে হয়েছে ও তো ক্ষমতা আছে বিরাট ক্ষমতা ক্ষমতা বলে সে অর্ডার জারি করছে এই মেয়ের পালকি প্রথম রাত আমার বাড়িতে থাকবে অর্ডার জারি করছে তারপরে স্বামীর বাড়িতে থাকবে ওর আত্মীয় স্বজন তো পরেশান পুলিশ অফিসারের সাথে আইজিপির সাথে কে মোকাবেলা করবে পরে মেয়ে নিজে গেছে বাদশাহ আলমগীর কাছে বেটি তুমি এক রাত রহনা চাই তো মেয়ে আরো আশ্বাস জড়তে আপনি আমাকে বেটি বলতেছেন বেটি মানে প্রিয় মেয়েকে বেটি বলা হয় প্রিয় মেয়ে তোমার থাকা উচিত তো মেয়ে বলতেছে আপনি আমাকে মেয়ে বলতেছেন আপনি নিজের মেয়ের ব্যাপারে বরদাস্ত করবেন স্বামী ছাড়া আর একজনের কাছে এক রাত থাকবে বরদাস্ত করবে আপনি বরদাস্ত করবেন তখন আলমগীর বলল দেখো আমি বাদশাহ আমার কথা তোমাকে মানতে হবে তোমাকে এক রাত ওনার কাছে থাকতে হবে এরপর তোর কোন কথা চলে মহিলা নৈরাশ হয়ে চলে আসছে কি করবে তার বুঝে আসছে যেটা দেখে বলছে কি করলো এত বড় দিনদার বাচ্চা উনি আল্লাহওয়ালা ছিলেন বাচ্চা আলমগীর আল্লাহওয়ালা ছিলেন তার কিতাব দেখে আমরা ফতোয়া দেই ওনার কিতাবের নাম ফতোয়া আলমগীরিয়া আর এক নাম ফতোয়া হিন্দিয়া আল্লাহওয়ালা ছিলেন অনেক বড় আলেম এত বড় আলেম ক্ষমতা আর কেউ বসছে কিনা আল্লাহ জানে আগের যুগে বসছে পরের যুগে আর এত বড় আলেম বসে না এখন যারা ক্ষমতায় বসে এরা তো সোরা ফাতেও পড়তে পারবে না ফাতে পড়তে গেলে দাঁত ভেঙে দেবে হেলিকপ্টার নিয়ে ঘুরে এসে কইছে এক মন্ত্রী কোন ক্ষয়ক্ষতি হয় নাই বাংলাদেশে কোন ক্ষয়ক্ষতি আর এক মিডিয়াওয়ালা হেলিকপ্টার নিয়ে ঘুরে এসে কইছে 30টা গ্রাম সম্পূর্ণ পানির নিচে তলানো তাহলে ওই মন্ত্রীর কি হাল হবে আমাদেরকে কারা নেতৃত্ব দিচ্ছে দেখেন তো হেলিকপ্টার নিয়ে ঘুরে এসে রিপোর্ট দিচ্ছে কোনো সমস্যা হয় নাই সবার ঘর বাড়ি ঠিক আছে এটা হাদিস আসছে যে বুবা অন্ধ বধির এরা তোমাদেরকে কর্তৃত্ব করবে দেশ পরিচালনা করবে এই ধরনের লোকেরা দেশ পরিচালনা করবে তো এর থেকে আর কি অন্ধ হইতে পারে হেলিকপ্টার নিয়ে এসে কইলো যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আর এরা এসে কইলো যে 30টা গ্রাম পানির মধ্যে দেখেন তো বাচ্চার কথা, তো বাচ্চাই বুঝছে কেন কইছে এটা, হেকমত কি? তো ঠিকই, তা তখন বিয়ে হয়েছে, তো পালকি ওই পুলিশ অফিসারের ঘরে গেছে, যেহেতু বাদশাহ এটা বলে দিত মেয়েকে তোমার পয়লা রাত তার কাছে থাকা উচিত, গেছে। এটা তো কি হেকমত, কি ভেদ, তা তো উনি প্রকাশ করে নাই, তাহলে তো কাজ হবে না। ভেদ আগের তো বলে দিলে কাজ হয়। এখন পুলিশ অফিসার খুশি ঠেলায়, বন্ধু বান্ধবরা খুবই গিফট দিচ্ছে, খুব গিফট, এমনকি বাচ্চার কাছেও নজরানা নিয়ে গেছে। হুজুর আমি খুব একজন সুন্দরী মহিলাকে পাইছি বিবি হিসেবে, গিফট নিয়ে আসছি। তখন বাচ্চা এই কথা শুনে, বাচ্চা আলমগীর তার দিচ্ছে একটা থাপ্পড়। এই পুলিশ অফিসারকে বাচ্চা আলমগীর এইরকম থাপ্পড় দিছে, মাথা ফেটে গেছে, এরকম থাপ্পড় দিচ্ছে। ওর একদম স্বাদ মেটাই দিছে। এখন প্রশ্ন হলো, উনি মেয়েটাকে বাধ্য করলো কেন থাকতে হবে? প্রশ্ন হয় না? এটা নাজায়েজ কাজ, হারাম কাজ, এটা বাচ্চা করতে বললো কেন? এর কারণ এটা, উনি আসলে যাচাই করতে চাইছিল মেয়েটা পুলিশ অফিসারের বিরুদ্ধে যে অভিযোগ করলো সত্য না মিথ্যা, মিথ্যা তো হইতে পারে, মিথ্যা অভিযোগ তো হইতে পারে, এটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য উনি কইছে তোমার একরায় থাকতে হবে। ওই একরায় থাকতে হলে ওর আগেই যাচাই হয়ে যাবে যে এই মেয়ের অভিযোগ সত্য না মিথ্যা। তো সত্য প্রমাণ হয়ে গেল, মহিলারা ওই পুলিশ অফিসারের কাছে কি করা লাগলো না, রাত কাটানো লাগলো। এখন বুঝে আসছে কেন কইছিল তোমার থাকা লাগবে? উদ্দেশ্য বাস্তবে দেখা, আসলে এর পালকি ওই বাড়িতে যায় কিনা, যদি যায় তাহলে এই মেয়ের অভিযোগ কি? কিন্তু আগে তো ভেদ খোলে নাই, তখন কি আপনারা বুঝছেন কেন কইছে? যতক্ষণ আমি ব্যাখ্যা না দিলাম যে কেন কইছে, ততক্ষণ আপনারা বুঝছেন? বড়রা অনেক কথা এরকম বলে যার ভেদ বুঝে আসে, কিন্তু আপনি যখন বুঝছেন যে লোকটা হক্কানি, নিশ্চয় আমাকে গুনার কথা বলবে না, তার কথার মধ্যে কোন হেকমত আছে। আত্মা পীরের দরবারে আপত্তি করা যায় না। হযরত হাফিজ যুজুর বলতেন, যে ছাত্র উস্তাদের কাছে প্রশ্ন করে না, আর যে মুরিদ শায়েখের কাছে প্রশ্ন করে, এই দুটোটা ছাগল, একে মাঠে নিয়ে যাও ঘাস খাইতে। যে ছাত্র উস্তাদের কাছে প্রশ্ন করে না, আর যে মুরিদ শায়েখের কাছে প্রশ্ন করে, একটা করে না একটা করে, এই দুটা উনি বলছেন ছাগল, একে মাঠে নিয়ে যাও ঘাস খাইতে। কিন্তু উস্তাদের কাছে কিতাব যখন বুঝে না আসবে, প্রশ্ন করতে থাকতে হবে। যারা শায়েখ মানা হয়েছে, চিকিৎসা মানা হয়েছে, তার এটা বললে হবে না, হুজুর আমাকে এই চিকিৎসাটা কেন দিলেন, একটু সহজ দেওয়া যেত না? তাকাব্বরের কথা কইছে, হুজুর আমার খুব তাকাব্বর, কইছে তুমি ফজরের আগে উঠে বাথরুম ধুয়ে দেবা, মসজিদের বাথরুম ধুয়ে দেব। উনি খতিব, ওনাকে বাথরুম ধুইতে হবে, ওরা তো বিরাট কঠিন মনে হচ্ছে, ওদের একটু সহজ করা যায় না? ওরে মাঠে পাঠাই দিত, সহজ তলাশ কর, সহজ তলাশ কর, বিশ্বের যা জেহেনে আসবে তোমার চিকিৎসার জন্য ওইটা মানতে হবে, ওটা মানলে তোমার চিকিৎসা হবে। এক লোকের রাগ বেশি ছিল, মাওলানা থানবীকে জানাইছে, মাওলানা থানবী বলছে তোমার এলাকায় অমুক কাপড়ের দোকানদার আছে, তার দোকানে তুমি তিন দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকবা, কোনো কাজ নেই, কিচ্ছু বলবা না, তার কাপড়ের দোকানে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন দিন বসে থাকবা, তাহলে দেখো তোমার রাগ কমে কিনা। ও বসে রয়েছে, আর ওর কাপড় মেসার তরিকা দেখছে, এক এক লোক আসতে দেয় দশটা বিশটা কাপড় খোলাই দিছে, খুলে একটাও নেয় না, চলে দিছে। ও লোক আবার কষ্ট করে ভাস করে ভাস করে রেখে দিছে। আর ওর মনে মনে যা রাগ হইতেছে, আমি হলে এই খরিদ্দারের থাপ্পড়টা দিয়ে নিতাম, তোমার বিশটা কাপড় খোলাইলা আর একটাও নিলা না। এরকম সারা দিন হইতেছে, এই দৃশ্য তিন দিন পর্যন্ত দেখছে, দেখে তারপরে এইরকম প্রভাব বিস্তার করছে যে তার রাগ দূর হয়ে গেছে। তিন দিন পরে মাওলানা থানবী জানাইতে কইছে, জানাইবা কি হয়েছে, হুজুর আমার রাগ চলে গেছে। এই লোকের হালাত দেখে, এই কাপড়ের দোকানদারের হালাত দেখে আমার রাগ চলে গেছে। এই জন্য চিকিৎসা কি এমনি হয়, শুধু বয়স শূন্য হয়ে যাবে না, হালাত জানাইতে হবে, চিকিৎসা নিতে হবে। কারণ আপনি ডাক্তারের কাছে, ডাক্তারের সহবাতে উঠা বসা করলেন, ডাক্তারের সাথে প্রত্যেক সপ্তাহে আপনি দেখা করেন এবং চা নাস্তা করেন, একটা ডাক্তারের সাথে চা নাস্তা করেন প্রত্যেক সপ্তাহে, খুব বন্ধুত্ব। কিন্তু আপনার রোগের কথা কোনোদিন তাকে জানান না, রোগের কথা কোনোদিন জানান না, তাহলে কি আপনার চিকিৎসা হবে? শুধু উঠা বসা করলে, একসাথে চা খাইলে চিকিৎসা হয় না, নিজের অন্তরের হালাত জানাইতে হয়। অন্তরের হালাত কেমনি বুঝবেন, ওর জন্য আপনাকে কিতাব দেওয়া হবে, তাবলিগে দিন, ওই কিতাব পড়লে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে কি কি রোগ আছে। সর্বশেষ কথা এটা, ভুলেও ডাক্তার কাছে যাবেন না, ডাক্তার কাছে। আজকাল তো বিভিন্ন পার্টিওয়ালারা ব্যক্তি নির্মাণ করতেছে, বিভিন্ন পার্টিওয়ালারা, ইসলামিক পার্টিওয়ালারা ব্যক্তি নির্মাণ করতেছে, বুঝেন ব্যক্তি নির্মাণ, বুঝেন, বুঝেন না? তার মাহফিল হবে হলো কুমিল্লা, আর বাস ভরে আসছে রাজশাহী থেকে, কুমিল্লায় মাহফিল হবে আর বাস ভরে আসছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী, এক এক জেলা থেকে দশ বিশটা করে বাস ভরে আসছে, প্রায় 8-10 লক্ষ লোক জমা হয়েছে। আর পাবলিক মনে হয় এত লোক যখন জমা হয়েছে, এই লোক তো হক্কানি না হয় কোনো উপায় নেই, এ তো হক্কানি হইতেই হবে, 10 লক্ষ লোক জমা হয়েছে, অথচ পুরাটাই ওই ইহুদিদের মতো বানো, ইহুদিদের মতো সাজানো। আমার শায়েখ একবার যাত্রা বাড়িতে বেশি লোক দেখে চলে গেছিলেন রাগ হয়ে, এত লোক আসতে গেছে। যাত্রাবাড়ি মাদ্রাসায় বার্ষিক ইস্তেমায় বেশি লোক দেখে রাগ হয়ে চলে গেছিল, এত লোক আসছে কেন? আর মাওলানা মাহমুদুল হাসান সাহেবকে কি ধমকেছে, পিরগিরি করো, পিরগিরি করো। ওরা উদ্দেশ্য, এত লোক আসছে তুই কারা শেখাইবা, লোক সীমিত হলে এদেরকে হাতে কলমে সব শেখাই দেওয়া হবে, আর লোক যদি অনেক হয় তুই কারা শেখাবি, তো মসজিদে বসানোই যাবে না। তো আমার শায়েখ বেশি লোক দেখে উনি চলে গেলেন রাগ হয়ে, আর এখন বেশি লোক আনা হইতেছে লোকদেরকে ধোকা দেওয়ার জন্য, সরকারকে ধোকা দেওয়ার জন্য, যে আমাদের পার্টিকে ভয় করেন, আমাদের জনশক্তি বিরাট, সরকারকে শটডাউন করা হইতেছে, ভয় দেখানো হইতেছে। এই সমস্ত লোকদের পিছনে পড়বেন না। হ্যাঁ, তার একজনের নাম হলো মিজানুর রহমান আজহারি, শোনেন নাই? তিনি গত ঈদের দিন একটা ওয়াজ করছেন যে প্রত্যেকের দায়িত্ব তার ফ্যামিলিতে তার স্ত্রী আছে, তার মা আছে, তার বোন আছে, তার মেয়ে আছে, সবাইকে ঈদের নামাজে নিয়ে আসে, সবাইকে ঈদের নামাজে আনতে হবে। এমনকি তাদের মধ্যে যারা হায়েজ অবস্থা আছে, মেন্স অবস্থা আছে, তাদেরকেও নিয়ে আসতে হবে। এটা রসুলের নির্দেশ, এটা পালন করতে হবে। তাহলে আপনাদের ঈদের নামাজ একজন রয়েছে, আপনারা সব মহিলাদের নিয়ে আসছেন ঘরের থেকে আনছিলেন, তাতে আজহারের ফতোয়া অনুযায়ী আপনাদের কারণ নামাজ হয় নাই, আনেন নাই কেন? রসুলের নির্দেশ, সে বলতেছে রসুলের নির্দেশ, সবাইকে আনতে হবে। এরা কয়েকটা হাদিস মুখস্থ করছে, কয়েকটা হাদিস মুখস্থ করছে, প্রয়োগ শেখে নাই, হাদিসের প্রয়োগ শেখে নাই। হাদিস প্রয়োগ করতে গেলে কয়েকটা ধাপ আছে। প্রথম দেখতে হয় অরিজিনাল হাদিস না জাল হাদিস, প্রথম এটা জাল হলে বাদ, ওটার আলোচনা আলাদা হবে। তো প্রকৃত হাদিস হয় তখন দেখতে হয় সহি না জয়ীফ নাকি না হাসান। দ্বিতীয় পর্যায়ে দেখতে হয় কোন পর্যায়ের সহি, এটা দেখতে হয় বয়ান করা যাবে কিনা, বয়ান করা যাবে কিনা। তৃতীয় পর্যায়ে দেখতে হয় এই হাদিসটা নিয়ে সাহাবায়ে কেরাম তাবেইন চার ইমাম কি মন্তব্য করছে, এইটা কোন ব্যক্তির সাথে খাস কিনা, নির্ধারিত কিনা, কোন জামানার সাথে নির্ধারিত কিনা, কোন স্থানের সাথে নির্ধারিত কিনা। কোন হাদিস আছে একটা জায়গার সাথে খাস, রিয়াজুল জান্নাতের হাদিস রিয়াজুল জান্নাতের সাথে খাস, কোন হাদিস আছে রমজানের সাথে খাস, তারপর সময়ের সাথে খাস, ওটা স্থানের সাথে খাস, ওটা ব্যক্তির সাথে খাস। একজন সাহাবীকে বলছে এই সাহাবি যদি সাক্ষী দেয় তো দুইজন লাগবে না, একজন সাক্ষী দিলে হয়ে যাবে। তার নাম খুজাইমা, তার নাম কি? মান শাহিদা লাহু খুজাইমা ফাও হাসবুহু। এটা আবু বকরকে বলেন নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলে নাই, অন্য একজন সাহাবীকে বলছে এই সাহাবি একা সাক্ষী দিলে ওটা দুজনে সাক্ষী হয়ে যাবে। এই হাদিস কি আবু বকর সাথে লাগাইলে হবে, ওমরের সাথে লাগাইলে হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওই ওই তার সাথে খাস? এটা দেখতে হয় কোন ব্যক্তির সাথে বা কোন সময়ের সাথে বা কোন স্থানের সাথে এটা নির্দিষ্ট কিনা। এই সব দেখার পরে ওই হাদিসটার জনগণের মধ্যে বলতে হয়, শুধু বুখারিতে আছে, এটা করলে হবে না, এই সব দেখে আসতে হবে। সহি না জয়ীফ এবং খাস কিনা, কোন সময়ের সাথে খাস কিনা, কিন্তু দেখতে হবে। তো ছেদ হাদিসটা বলছে মহিলাদেরকে আনার, হাদিসটা জাল না, হাদিসটা ঠিক আছে, হাদিসটা ঠিক আছে। দ্বিতীয় পর্যায়ে সহি দেখতে হবে না জয়েব, এটাও ঠিক আছে, হাদিসটা সহি, এটাও কি আছে। কিন্তু তিন নম্বর যেটা কাজ করতে বলা হয়েছে যে এই হাদিসটা সাহাবায়ে কেরাম তাবেইন চার ইমাম কি কইছে, তারা এই কথা কইছে চার খলিফার আমলে কেউ মহিলা আনছিল? একটা হাদিস দেখাইতে বললেন চার খলিফায় রাশিদিনের আমলে কেউ কোন মহিলা মসজিদে আনছিল? চার খলিফার আমলে যদি হাদিসটা এখনো চালু থেকে থাকে, তো চারজন খলিফা যাদের পিরিয়ড হলো 30 বছর, কত? এই 30 বছরে কোন মহিলাকে মসজিদে কেউ আনছিল কিনা বা কোন মহিলা আসছিল কিনা? আসে নাই। তাহলে বোঝা গেল এই হাদিসটা ইসলামের শুরু জামানায় ছিল, যখন পুরুষরাও সব হুকুম হাকাম জানতো না, তখন মহিলাদের মসজিদে আসার অনুমতি ছিল, জুমাতে আসার অনুমতি ছিল, আবার ঈদের নামাজে যাওয়ারও একদম শুরু ইসলামে। কিন্তু পুরুষরাই জানে না, স্বামীর থেকে শিখবে, স্বামীই তো জানে না। কিন্তু পরে যখন মসলা জানাজানি হয়ে গেছে, হুজুর মহিলাদেরকে মসজিদে আসতে মানা করছে, জুমাতে মানা করছে, ঈদে মানা করছে, সব জায়গায় মানা করে দিচ্ছে। তাহলে এক জামানা ছিল, পরে নিষেধ হয়ে গেল, আপনি এখন বলতেছেন কেন? ছিল এক জামানা ছিল, কিন্তু পরবর্তী জামানায় নিষেধ হয়ে গেছে। চার খলিফার আমলে কেউ ঈদের নামাজে মহিলাদেরকে যাইতে বলে নাই, সেই হাদিস আপনি এখন বলতেছেন কেন? আপনি কি ফেত্তা করতে চান? আপনি কাদের এজেন্ট? আপনি ইহুদিদের এজেন্ট ছাড়া কি আপনি? আপনি ইহুদিদের এজেন্ট? আপনি মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চান? যেসব হাদিস রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, হাদিস হিসেবে ঠিক আছে, ইসলামের ইতিহাস হিসেবে ঠিক আছে, কিন্তু এখন আম মজলিসে বলা কি নাই? অনুমতি নেই। আম মজলিসে শুধু ওইগুলো বলতে হবে যেগুলো বহাল আছে, যেগুলো টিকে আছে। সে এখন ওই হাদিস শুনাই দিতে উদ্দেশ্য কি? ফেতনা করা ছাড়া, মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা করা ছাড়া তার আর কি উদ্দেশ্য থাকতে পারে? কাজে লোক সংখ্যা দেখে কারো ভক্ত হবেন না। ওর থেকে বেশি লোকসংখ্যা হবে দাজ্জালের। আজহারির থেকে বেশি লোকসংখ্যা কার হবে? আজহারি মানে কি? মিশরের আজহারতে পড়ে আসছে, এই তো। সেই আজহারে এক জামানায় এলেম আমল ছিল, এখন এলেম আছে আমল নেই। সেখানে যে প্রধান মুফতি তারও দাড়ি নেই, শাইখুল হাদিস তারও দাড়ি নেই। যে আজহারতে সে পড়ে আছে সেখানে শাইখুল হাদিসের দাড়ি নেই, সেখানে প্রধান মুফতির দাড়ি নেই, সেখানে তো উনি আজহারি হয়ে আছে। আচ্ছা, খুব মানুষ দেখাই দিত আমি আজহার, আমি বলি ভাই আজহারি বলো না আহাজারি বলো, আজহারি না বলে আহাজারি করো তুমি। এই সমস্ত লোক দেখে কারো ভক্ত হবেন না, এগুলো সব কৃত্রিম, সব বানানো ধোকাবাজি। আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক। তালাশ করে করে হক্কানি আলমের সাথে জুড়ে থাকেন। হক্কানি আলমের এত রং ঢং নেই, এত লোকজন নেই, এত গরু ছাগল আসে না, এত মহিলা নেই, এইগুলো তালাশ করে করে তাদের সাথে জুড়ে থাকেন। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন।
রোজার ছুটে যাওয়ার রোজার রোজা আর এই শাওয়ালের যে ছয় রোজা এর সাথে নিয়ত করা যাবে কি
না,
আলাদা করতে হলে কোনটা আগে করবে, এটা একটা বিষয়।
এই ভাই প্রশ্ন করছে, কারণ রমজানের কিছু রোজা ছুটে গেছে, সে শাওয়ালের রোজার সাথে মিলায় একসাথে আদায় করতে পারবে কিনা? পারবে না। রমজানের কাজা রোজা আর শাওয়াল একসাথে হবে না। দুই নম্বর, আগে কাজাটা আদায় করতে হবে। আগে কি করতে হবে? কাজাটা আদায় করতে হবে, তারপরে শাওয়ালটা আদায় করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।